অজ্ঞাত কারণে নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কিংবা জেলে বন্দী মানুষের উপর নির্যাতন অথবা অন্য যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরবার কাজটি করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ছয় দশক ধরে। এই মানবাধিকার সংস্থাটির এবারকার বার্ষিক রিপোর্টে বলা হয়েছে মিশর, ফিলিপিন্স, ভেনিজুয়েলা, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের হার বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মার্গারেট হুয়াং বলেন, ওইসব দেশে মানবাধিকার আইনের প্রতি কম গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমনটি তিনি বলেন।
They've openly defied human rights laws. They have called for others to defy those laws. In the case of the Filipino president, Duterte, he's actually called on people to go out and kill those that they suspect of being drug dealers.
তারা উন্মুক্তভাবে মানবাধিকার আইন অমান্য করে চলেছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে খোলাখুলি ঘোষণা দিয়ে জনগণকে বলেছেন, মাদক চোরাচালানি সন্দেহ হলে আপনারা তাদেরকে মেরে ফেলুন।
প্রতিবেদনটিতে অভিবাসন নীতিমালার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয়েছে। সমালোচনা করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতাকে খাটো করা এবং নারী অধিকার সম্পর্কে তার মতামতের জন্যও। ভয়েস অব আমেরিকার সংবাদদাতারা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এ সম্পর্কিত মন্তব্যের জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্গারেট হুয়াং যেমনটি বলেন,
One of the most egregious examples is his adoption of the global gag rule. So organizations that have long offered counseling, advice, information about abortion or other reproductive health services have to make a choice between their patients.
একটি ভালো উদাহরণ হচ্ছে গ্লোবাল গ্যাগ রুল। যেসব সংগঠন দীর্ঘদিন ধরে অ্যাবর্শন বা রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ে উপদেশ পরামর্শ দিয়ে যাচ্ছে, তাদেরকে এখন তাদের কাজকর্ম চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ বরাদ্দ পেতে হলে সেসব নিয়ে সতর্ক হয়ে উপদেশ দিতে হবে।
একটি নারী অধিকার সমর্থক সংগঠনের মতে, গ্লোবাল গ্যাগ রুল আইনের কারণে বহু সংগঠন লক্ষ লক্ষ ডলার বরাদ্দ হারাচ্ছে। ম্যারিস্টোপস ইন্টারন্যাশনালের পরিচালক জন লর্ডস্পিক যেমনটি বলেন,
Uganda, Zimbabwe, we've seen programs particularly serving vulnerable women. Things like voucher programs that were used to help the private sector serve women to access contraception have already stopped being able to be accessed by women.
বলেন, মাদাগাস্কার, উগান্ডা এবং জিম্বাবুয়ের মতো বহু দেশে আমরা দেখেছি অসহায় নারীদের সহায়তায় পরিচালিত কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এসেছে। এতে চীন, মিশর এবং তুরস্ককে সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্গারেট ওয়াং বলেন,
Turkey has imprisoned more than 50,000 people over the last couple of years, including both the chair and the director of Amnesty Turkey. And this by a government that is led by someone who was once an amnesty prisoner of conscience. And now he has turned around and arrested our human rights leaders as part of an effort to arrest anyone who's been critical of the government, which is the same kind of situation we're seeing in Egypt and China.
গত কয়েক বছরে তুরস্কে 50,000 মানুষকে জেলে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যামনেস্টি তুরস্কের চেয়ারম্যান এবং পরিচালকও। দেশটির যে প্রেসিডেন্ট একসময় মানবাধিকারপন্থী একজন নেতা ছিলেন, ক্ষমতায় গিয়ে এখন তিনি সেই মানবাধিকার লঙ্ঘনের কাজে মদদ দিচ্ছেন। মিশর এবং চীনেও সেই একই ঘটনা ঘটছে।
নারী অধিকারের দাবিতে বিভিন্ন স্থানে শুরু হওয়া মার্চ, মিটু আন্দোলন, তাইওয়ানের সমকামীদের বিয়ে, অনুমতিসহ বিভিন্ন অগ্রগতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2018 সালের বার্ষিক রিপোর্টে বাংলাদেশ অংশ সম্পর্কে বেশ কয়েকটি কথা বলা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে গত বছর আগস্ট মাসের পর থেকে এ পর্যন্ত প্রায় 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এসেছে, তাদেরকে মানবিক সহায়তা প্রদান করে বাংলাদেশ প্রশংসার কাজ করেছে। আবার অন্যদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের মতো ঘটনা বা অন্যান্য ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে। এসব নিয়ে এখন আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জনের সঙ্গে। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অব আমেরিকার আজকের অধিবেশনে। আপনার কাছে মূলত আমি জানতে চাইছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2018 সালের যে রিপোর্ট ছাপিয়েছে তাতে বৈশ্বিক প্রেক্ষাপটে বলা হয়েছে যে সারা বিশ্বে ফ্রিডম অব এক্সপ্রেশন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন দেশে কমেছে। তো আপনার কাছে আমি আসলে জানতে চাইছি যে অ্যামনেস্টির এই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো উল্লেখ রয়েছে আপনারা কি মনে করেন?
হ্যাঁ, ধরেন যে রোহিঙ্গা বিষয়ে যে কথাটি বলা হয়েছে সেটা যথার্থই, কারণ মিয়ানমারের আর্মি এবং সেখানকার বুদ্ধিস্ট যে আপনার চরমপন্থীরা, তারা যখন রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে হত্যা নির্যাতন এবং একটা নারকীয় মানে এথনিক ক্লিনজিং যেটাকে বলা হচ্ছে সেটা যখন শুরু করলো, তখন বাংলাদেশের তরফ থেকে তাদেরকে আশ্রয় দিয়ে যে কাজটি করা হয়েছে সেটা প্রশংসার দাবিদার, এবং সেজন্য দেশে বিদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মাদার অফ হিউম্যানিটি বলে আখ্যায়িত করা হচ্ছে। আবার একই সাথে যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আপনার গুম, আর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তবে আমার কাছে যেটা আমি বাংলাদেশের পরিসংখ্যান যেটা আমরা দেখতে পাই, সাম্প্রতিক সময়ে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা ওই সংখ্যাটা আগের মতো নেই, বরং যেটা বেড়েছে সেটা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিংবা গুম।
জি,
এবং সেই প্রবণতাটা বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা কাস্টোডিয়াল টর্চার যেটা আপনার হেফাজতে, পুলিশের হেফাজতে যে নির্যাতনটা হতো, সেটা মানে অনেক বছরের পুরনো একটা রাষ্ট্রীয় ব্যাধি, যে পুলিশের হেফাজতে মানুষকে নির্যাতন করা এবং মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, এবং সেটার জন্য আসলে একটা আইনও হয়েছে, কাস্টোডিয়াল টর্চার প্রিভেনশন অ্যাক্ট। কাস্টোডিয়াল টর্চার এন্ড ডেথ প্রিভেনশন অ্যাক্ট, এবং সেটা আবার পুলিশের যে বার্ষিক যে পুলিশ সপ্তাহ, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী যে পুলিশের দরবারে ছিলেন, তাদের তরফ থেকে এটাকে আবার আইনটি বাতিল করার কথা বলা হয়েছে, মানে সেটা খুব ইন্টারেস্টিং আর কি। আর আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা ছিল পুলিশের হেফাজতেও হতো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠিত হওয়ার পরে তাদের 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 তত্ত্বাবধানে কিংবা হেফাজতে থাকার সময় অনেক হয়েছে, কিন্তু এটা সাম্প্রতিক সময়ে গত 5-7 বছরে বাংলাদেশে যেটা আশঙ্কাজনক হারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুম কিংবা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এবং আপনি যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বলবেন, তখন আসলে মূল দায়টা রাষ্ট্র এবং সরকারি ক্ষমতায় থাক, দায়টা আসলে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা নাগরিকদের নিরাপত্তা দেওয়া, এটা
সরকার
হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, সেটা সামরিক সরকার হোক, মানে সরকার যেই হোক, হুয়েভার মে বি দি গভর্নমেন্ট, হ্যাঁ, আপনার এইটা হচ্ছে যে সরকারে যেই থাক তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং আপনার নাগরিকদের
নিরাপত্তা দেওয়া। আচ্ছা, অ্যামনেস্টি রিপোর্টে এখন জি আমি একটি বিষয় উল্লেখ করি, যেরকম 2016 উল্লেখ করে অ্যামনেস্টি রিপোর্টে কয়েকজনের নাম দিয়েছে, এলজিবিটি অ্যাক্টিভিস্ট জুলহাস মান্নান, তারপরে মাহবুব রাব্বি তনয়, অভিজিৎ রায়, নীলাদ্রি নিলয়, এই কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে যে এদের বিচারের প্রক্রিয়াটা তেমন মানে খুব দ্রুত দেখা যাচ্ছে না, বা 2017 সালে এই ধরনের অ্যারেস্টও হয়েছে আরো এলজিবিটি অ্যাক্টিভিস্টদের মধ্যে। তো এই একটি বিষয়, আরেকটি বিষয় হলো আইসিটি কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট যেটি হয়েছে, যার আন্ডারে মানে সাংবাদিকদের বোধহয় মত প্রকাশের স্বাধীনতা কিছুটা খর্ব হয়েছে, আপনি কি মনে করেন?
হ্যাঁ, আমি গুম বিষয়টি একটু আমি জাস্ট অল্প কথার ভিতরে শেষ করে ফেলি, যে গুমের বিষয়ে সরকার, এটা ঠিক যে সরকার তার দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না, কিন্তু আমাদের এখানে আবার আরেকটা আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই গুম হওয়ার পরে সরকারের প্রতি যেমন অঙ্গুল আপনার ফিঙ্গার মানে তাদের প্রতি ইঙ্গিত করা হয়, আবার একই সাথে কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে হয়তো বা ব্যক্তিগত বিরোধের কারণে কেউ হত্যা করা হয়েছে কিংবা নিখোঁজ হয়েছে, সেটাও সরকারের উপর বর্তাচ্ছে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ফিরেও এসছেন। হ্যাঁ, সুতরাং গুমের ক্ষেত্রে মানে বিষয়গুলো মিশ্র আর কি। হ্যাঁ, তারপরে আপনি যে বিষয়টি বললেন যে আপনার কয়েকটি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে, এখন দেখেন যে বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম, এইখানে প্রধান যে দুটো সমস্যাকে চিহ্নিত করা হয় এবং এটা দীর্ঘদিনের সমস্যা, একটা হচ্ছে যে মামলার অত্যধিক ব্যয়, হিউজ কস্ট অফ লিটিগেশন, আরেকটা হচ্ছে আপনার মামলার যে নিষ্পত্তি সেটা খুব দীর্ঘায়িত, বিলম্বিত। একটা মামলা শুরু হওয়ার পরে সেই মামলাটা নিষ্পত্তি হতে 15 বছর 20 বছর 25 বছর চলে যায়। আপনি দেখেন যে বঙ্গবন্ধু হত্যার মামলা, সেটার যে চূড়ান্ত নিষ্পত্তি হতেও কিন্তু প্রায় অনেক মানে আপনার প্রায় কত বছর, বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়েছে 96 সালে, সেটা আপনার নিষ্পত্তি হয়ে কার্যকর হতে 2010 সাল। হ্যাঁ, তাহলে পরে বঙ্গবন্ধু হত্যা মামলারও সেটা প্রায় 14-15 বছর চলে গেল। 10 টাকা অস্ত্র মামলা যেটা, সেটার আপনার ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট, সেটাই 10 বছর চলে গেল। তারপর সেটা যাবে হাইকোর্ট ডিভিশনে, তারপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে। হ্যাঁ, সুতরাং এই যে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার নিশ্চিত করা, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এগুলো একটা বড় বাধা। যে জুডিশিয়াল সিস্টেমে আপনি যদি যান বাংলাদেশের, তাহলে পরে অত্যধিক মামলা ব্যয়, আর মামলা ব্যয়টা অত্যধিক, আর একটা হচ্ছে যে এটা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে। সুতরাং সেটা সব মামলার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য। শুধুমাত্র কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই, যে ক্ষেত্রে ধরেন যে রাজন হত্যা মামলার বিচারটা হয়েছে 10 কার্য দিবসে, সিলেটে যে বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে 13 বছরের বাচ্চা, তারপরে আপনার খুলনাতে আর একটা বাচ্চা রাকিব,
তাকে
ভিতরে পাম্প দিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে 14 কার্য দিবসে। এরকম কিছু ব্যতিক্রমী ক্ষেত্র বাদ দিয়ে কিংবা স্পেশাল ট্রাইব্যুনালে কিছু মামলা হয় যেগুলো 1-2-2.5 বছরে হয়, এছাড়া এর বাইরে আপনার রেগুলার যে রেগুলার ফিনোমিনান অব দা মানে স্যুট এবং জুডিশিয়াল সিস্টেম, সেখানে আমরা দেখি যে আসলে একটা মামলার নিষ্পত্তি হতে 10-15 বছর
মানে সেভাবেই চলছে,
বছর লেগে যায়।
আচ্ছা, এই ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনালের বিষয় যেহেতু আপনি উল্লেখ করলেন, আমি একটু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিষয়টি উল্লেখ করি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে এই বিষয়টি এসছে যে 71-এর মানবতা বিরোধী অপরাধে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই গত বছরেও 2 জন কনভিক্টেড হয়েছে যার আন্ডারে, এবং লিখেছে যে এর এর একটা ইন্টারন্যাশনালি সিরিয়াস কনসার্ন হয়েছে ফেয়ারনেস নিয়ে এই ট্রাইব্যুনালের প্রসিডিং এ, এই অ্যামনেস্টি রিপোর্টে উল্লেখ করেছে। তো এটা কি মনে করেন আপনি, আসলে কি কোনো?
আমি অ্যামনেস্টির সাথে একদমই একমত হব না।
জি,
কারণ অ্যামনেস্টি আসলে আপনি যুদ্ধাপরাধীদের বিচার কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার কিংবা গণহত্যার যে বিচার, সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রায়াল, এইটার মধ্য দিয়ে মানে মানুষের ইতিহাসে সর্বপ্রথম আমরা দেখলাম যারা যুদ্ধাপরাধ করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচারটা শুরু হলো। এবং তখন থেকে এই যে বিচারটা হয়েছে, এটা কিন্তু নানা রকম বিভিন্ন দেশে হয়েছে, নানা রকম বিচার, এবং সেটা নানা রকম মানদণ্ড আছে। হ্যাঁ, এবং আপনার এখন আন্তর্জাতিক ভাবে আপনার যুদ্ধাপরাধী কিংবা গণহত্যার বিচারে যেটা অনুসরণ করা হয়, সেখানে আপনার মৃত্যুদণ্ডটা নেই। হ্যাঁ, এবং এই ধরনের কিছু বিষয়ে আপনার কনফিউশনটা হয়। এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে যে হত্যাকাণ্ডের বিচারটা হচ্ছে, সেটা হচ্ছে 1971 সালে যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিলেন, যারা শত শত মানুষকে হত্যা করেছেন, এবং আপনার ওই বিচারটা হচ্ছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী। হ্যাঁ, এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালে সেটা করা হয়েছিল আপনার নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনালের যে স্ট্যাটিউট, সেটার অনুসরণ। এবং আপনাকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে এখন পেনাল কোড এবং সিআরপিসি, এবং এখানে যে আপনার একটা সিঙ্গেল মার্ডার মানে একটা একটা হত্যাকাণ্ড যদি কেউ করে, তাহলে তার বিচার কিন্তু, তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখন আপনি মানবতা বিরোধী অপরাধের বিচারে যারা শত শত মানুষকে হত্যা করে ফেললো, তাদেরকে আপনি মৃত্যুদণ্ড দিলে আন্তর্জাতিকভাবে যদি প্রশ্ন ওঠে, তাহলে পরে ওই আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তুলছেন, মানে তাদের এই জায়গাটা, তাদের এই জায়গার আন্ডারস্ট্যান্ডিংটা সঠিক নয় বলে আমি মনে করি।
না, ওরা ওই স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন তুলেছে আর কি, ফেয়ারনেস কথাটা উল্লেখ করেছে।
ফেয়ারনেসের ব্যাপারে যদি প্রশ্ন তোলেন, তারা সঠিক মানে তাদের প্রশ্নটার সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ আপনি ফেয়ারনেস অফ ল কিংবা ডিউ প্রসেস অফ ল বলতে কি বোঝায়,
জি সেটা একটা বিতর্কের ব্যাপার।
আমরা আইনের ছাত্র, আইনের ছাত্র হিসেবে আমরা যেটা বুঝি ফেয়ারনেস অফ ট্রায়াল কিংবা ডিউ প্রসেস অফ ল, যে আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা, তো এখানে যাদের বিচার করা হয়েছে সবাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন।
আচ্ছা,
তাদের বিচারটা আপনার মানে ট্রান্সপারেন্সি কিংবা স্বচ্ছতার সাথে হয়েছে কিনা, তারা অ্যাপিল করার সুযোগ পেয়েছেন কিনা, এবং বাংলাদেশে আপনার তাদেরকে আপনার পৃথিবীর কোথাও যেটা নেই রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং ফেয়ারনেস নিয়ে কোনো প্রশ্নের, আমি অন্তত এইটা বিষয়ে আমি একটু পড়াশোনা করেছি, গবেষণা করেছি, আমি একমত হব না।
আচ্ছা, আর একটি মানে শেষ প্রশ্ন, এবং আমি 1 মিনিটের ভিতরে শেষ করার জন্য অনুরোধ করব, সেটি হলো যে এবারকার অ্যামনেস্টির রিপোর্টে যেভাবে বাংলাদেশকে বলা হয়েছে সেটা এক বিষয়, কিন্তু আমি আপনার পার্সোনাল, আপনার ব্যক্তিগত মতামত জানতে চাইছি যে 2 বছর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং এখনকার মানবাধিকার পরিস্থিতি যদি তুলনা করতে বলি, আপনি যদি খুব সংক্ষেপে বলেন কিভাবে আপনি দেখবেন বা বর্ণনা করবেন।
এখন ধরেন যে মানবাধিকার বিষয়ে যদি আমাকে তুলনা করতে বলেন, তাহলে আমি বলবো যে মিশ্র, যে কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। যেমন ধরেন যে বাংলাদেশে মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার, সেটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেটা হয়েছে, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকার একটা বড় ধন্যবাদ পেতে পারেন। আবার আবার কিছু কিছু বিষয়ে ধরেন যে নারী অধিকার, নারীর প্রতি যে সহিংসতা, শিশুদের প্রতি যে সহিংসতা, সেটা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছে। হ্যাঁ, এবং আপনার কিছু কিছু জায়গাতে আপনার কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়েছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে সেই জন্য বলবো যে কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। এবং যে ক্ষেত্রে ভালো হয়েছে সেটা তো সরকার প্রশংসার দাবিদার অবশ্যই, আর যে সমস্ত ক্ষেত্রে মানে বিশেষ করে নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা, কোনো কোনো ক্ষেত্রে সেটা সহ্যই করা যায় না। এবং আপনি নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, শিশুর প্রতি যে সহিংসতা হচ্ছে, আমার তো মাঝে মাঝে প্রশ্ন নিজেকে প্রশ্ন করি যে আমরা কি কোনো সভ্য সমাজে বাস করছি?
মানে এইসব দিকে এখন অ্যাটেনশন দেওয়া দরকার,
যথেষ্ট অ্যাটেনশন দেওয়া দরকার। সেটা শুধুমাত্র যে সরকারের দায়িত্ব তাও না, সেটা পুরো সমাজের দায়িত্ব।
জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান কাজী,
ধন্যবাদ আপনাকে
ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি জি, ধন্যবাদ আপনাকে।